الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দূরে এবং কাছে দেশে এবং পূর্বাশে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আজকের অনুষ্ঠানে একটি বিষয় থাকবে, বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নাতখোয়া আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা, কারি সাহেবও থাকবেন, আর তেলাওয়াত আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। বিষয় ভিত্তিক আলোচনা হবে। তো আমাদের সাথে আজকের মোবাল্লিগিন রয়েছে, আমাদের কালিম মাদানী রয়েছে, আমাদের মনোয়ার ভাই রয়েছেন এবং ইমরান হাসিন ভাই আমাদের সাথে রয়েছেন। এনাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব আজকে ইনশাআল্লাহ তাআলা। আমরা কালাম শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, কিন্তু শুরুতে দুরুদে পাকের ফজিলত আমরা জেনে নিব। রাহমাতুল আলামিন শাফিল মুজনিবিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন শুরুতে আমরা তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ। আমাদের ইমরান হাসিন ভাই রয়েছেন, ইমরান হাসিন ভাই আজকে আমাদের তেলাওয়াত শুনাবেন ইনশাআল্লাহ তাআলা। দেখি আমাদের ইমরান হাসিন ভাই কি আমাদেরকে তেলাওয়াত শোনায়। জি ইমরান হাসিন ভাই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরু, مَا أَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونَ، وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونَ، فستبصر ويبصرون، بأيكم المفتون، صدق الله العظيم، وصدق رسوله النبي الحبيب الأمين.
ما شاء الله ما شاء الله. আমরা তেলাওয়াত শ্রবণ করেছি। আজকের বিষয় সম্পর্কে আমরা জেনে নেই। আজকের বিষয়টাও খুব ইন্টারেস্টিং। বিষয় হচ্ছে কেউ দেখেনি। বিষয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ মুনওয়ার ভাই এবং কালিম মাদানী ভাই থেকে কিছু মাদানী ফুল নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয় সম্পর্কে আমরা জানব কেউ দেখেনি। এর আগে কিছু ভালো আমরা নিয়ত করিনি, কারণ হাদিস শরীফে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম। যদি ভালো নিয়ত না থাকে তাহলে ভালো কাজের সওয়াব পাওয়া যায় না, আর ভালো কাজের মধ্যে যত ভালো নিয়ত হবে সওয়াবও তত বেশি হবে। সেজন্য আমরাও এবং আমিও সকলে মিলে আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের মধ্যে থাকব, দেখব, মাদানী ফুল প্রদান করব, নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক। অনুষ্ঠানের মধ্যে আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ করে থাকি। আসুন আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ করে নিই।
صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ ربنا یا ربنا 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 তুমি মালিক জল স্থলের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক জল স্থলে ইয়া আল্লাহ তুমি খালিক জিন মানবের তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি খালিক জিন মানবের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ربنا يا ربنا 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 তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা ঊর্ধ্বে সকলের ইয়া আল্লাহ ও ইয়া আল্লাহ রব্বানা ইয়া রব্বানা 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 তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে তোমার চর্চা প্রতিটি ঘরে বন জঙ্গল মরুভূমিতে জিকির প্রতিটি পোল ফলে জিকির প্রতিটি ফুল ফলে ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ রব্বানা ইয়া রব্বানা 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 রব্বানা ইয়া শ্রেষ্ঠ সকল নবীদের যিনি শ্রেষ্ঠ সকল নবীদের ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা
আজকের বিষয়টা খুবই সুন্দর একটি বিষয়, কেউ দেখেনি মনোর ভাই, কেউ দেখেনি আজকের
বিষয়, কেউ দেখেনি। হয়তো আমাদের মধ্যে অনেকের এই বিষয়টা নতুন নতুন ভাবে ভাবার সুযোগ হয়তো হচ্ছে, কিন্তু কেউ দেখেনি এটা তো আমরা প্রায় বলি বেশ শব্দ। তো এখন এর মধ্যে যদি আমরা কিছু দেখি যে বুনিয়াদি যে বিষয়টা কেউ দেখেনি, এর মধ্যে কি আসলে কোনো সত্যায় সামিল না? যদি এমন হয় যে কেউ দেখেনি, তাহলে তো আমাদের আকিদার মধ্যে সমস্যা হয়ে যাবে, কারণ সৃষ্টিকর্তার দেখার বাইরে কিছুই নেই। তো আমাদেরকে মনে করতে হবে এটা সৃষ্টির জন্য, যে হয়তো কেউ দেখেনি। বিভিন্ন পর্যায়ের মধ্যে এটা হয়, কখনো বান্দা গুনাহ করে মনে করে কেউ দেখেনি, কখনো বান্দা নেকির কাজ করে মনে করে কেউ দেখেনি, কখনো বান্দা জুলুম করে মনে করে কেউ দেখেনি, কখনো বান্দা অনেক কাজ করে তো মনে করে কেউ দেখেনি। কিন্তু বাস্তবিক পক্ষে যে এই কেউ দেখেনি বিষয়টা সৃষ্টির মাঝে বিরাজ করে, কিন্তু যখন এই বান্দা এই কেউ দেখেনি এর মাঝে এটা স্থির করে নিতে পারে, কেউ না দেখলেও আল্লাহ তো দেখে, তখন তার ক্ষেত্রে দুনিয়াতে পাঠানো যে মাকসাদ উদ্দেশ্য সেটা অর্জন করা তার সহজ হয়। আর আমাদের বান্দা হিসাবে এটা করণীয় যে আমাদের মধ্যে স্থির করে নেওয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, আল্লাহ তাআলা আমাদের অবস্থা সম্পর্কে অবগত, আমাদের প্রত্যেকটা কর্মই সৃষ্টির মধ্যে সকলের কাছ থেকে গোপন রাখতে চাইলেও রাখার চেষ্টা করলেও আমরা সৃষ্টিকর্তা থেকে কখনো গোপন রাখার ক্ষেত্রে সক্ষম হব না, সেটা যে কোনো কাজ হোক। তো এই মর্মে একটি চমৎকার ঘটনা আছে, তো আমি সেটাই বলার চেষ্টা করছি, যাতে এই ঘটনাটা এমন এক বুজুর্গ এবং তার শিষ্য, আমার পীর মুরিদ বলতে পারি, ছাত্র শিক্ষক বলতে পারি, তাদের মধ্যে ঘটনা। তো যেহেতু কেউ দেখেনি এই বিষয়টা, যাতে আমাদের মধ্যে এমন হয়ে যায় যে আমাদের কেউ না দেখলেও আল্লাহ দেখে এবং গুনাহের কাছ থেকে বর্জন হওয়া, যাতে গুনাহের কাছ থেকে বিরত থাকা আমাদের যাতে সহজ হয়, এই জন্য এই ঘটনাটা।
জি,
একবার এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি পীর সাহেব, তার অনেক শিষ্য ভক্ত।
জি,
তো এর মধ্যে এক যুবক ছিল তার মুরিদের মধ্যে, তো সে খুবই পরহেজগার এবং তাকে ওই পীর সাহেব সেই বুজুর্গ খুব ভালোবাসে, মহাব্বত করে। তো এই অবস্থা দেখে অন্যান্য যারা আছে তাদের মধ্যে একটু মানে কি বলবো, এটা ঈর্ষা বলবো,
ঈর্ষা
হিংসা বলবো, যেটাই বলি, তো একটু মনে হলো যে আমরা এত বুজুর্গ, আমাদের অনেকে দাড়ি পেকে গেছে, আমরা দীর্ঘদিন তার দরবারে আসি, তার খেদমত করি, তার কথাবার্তা শুনি, তো আমাদের থেকে এই যুবক, তার বয়সও বেশি না, তাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তাকে বেশি মহাব্বতপূর্ণ ভঙ্গিতে সাক্ষাৎ মোলাকাত করা হয়। তো তাদের ভিতরে জানলো, আমরা জানি যে আল্লাহওয়ালা ব্যক্তি যারা আছে তারা তাদের সামনে অন্তরকে খুব সামলায় রাখতে হয়, আর শরীয়তের আলিমদের কাছে জবানকে সাবধান রাখতে হয়। তো এই আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন তারা, তিনি তার আধ্যাত্মিক ক্ষমতা বলে তাদের অন্তরে সেই ভাব কল্পনা জল্পনা কল্পনা সে জেনে গেল। তো সে প্রকাশ্য না বলে সে কি করলো, একটা ঘটনা সাজালো, সেটা হলো এইভাবে যে সবাইকে ডাকা হলো, ডেকে বলল যে আমি তোমাদের প্রত্যেকের কাছে একটা করে পাখি দিব, তো প্রত্যেকে তোমরা এমন জায়গায় এটাকে জবাই করে আনবে যেখানে কেউ দেখবে না। তো সবাই মনে হয় এটা সহজ কাজ, এটা কোনো কঠিন কাজ নাকি, সবাই উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎফুল্লতার সাথে চলে গেল। চলে গিয়ে বাস প্রত্যেকেই
জবাই করে নিয়ে,
হ্যাঁ জবাই করে নিয়ে আসলো এবং সেই পীর সাহেবের কাছে এর কাছে আনলো এবং বললো যে আমরা কামিয়াবের সাথে, মানে ভাবভঙ্গি এরকম কামিয়াবের সাথে এনেছি, কেউ দেখেনি। তো ওই যে যুবক, সেই যুবক তার হাতেও সেই পাখিটা ছিল, সে কি করলো ঘুরতে করতে কিছুটা পরে এসেছে কিন্তু সে জবাই করে নেয়, পরে সে
জীবিত
জীবিত পাখিটাই নিয়ে আসছে সেই পীর সাহেবের কাছে। তখন সে বলল যে সবাই তো জবাই করে নিয়েছে, তুমি কেন জীবিত আনছো? তো অন্য যারা আছে তাদের মধ্যে একটা হয়তো এরকম ভাব সৃষ্টি হলো যে তো পীর সাহেব বলছে জবাই করে আনতে কিন্তু সে জবাই করে নাফল, মানে নাফল হিসেবে তারা সাব্যস্ত করবে,
বেয়াদবি করছে,
হ্যাঁ এরকম। তো পীর সাহেব, তো পীর সাহেব আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন, তিনি যখন জানতে চাইলেন তখন যুবক বলল আসলে বিষয় এটা যে আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু এমন কোনো জায়গা পাইনি যে কেউ দেখেনি, মানে এমন কোনো জায়গা নেই যে কেউ না কেউ তো দেখে, কিন্তু অনেক জায়গায় গোপন করা যায় কিন্তু সৃষ্টিকর্তা যে আছে সৃষ্টিকর্তাকে ফাঁকি দিয়ে সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তা দেখবে না এমন কোন জায়গা আমি পাইনি, এজন্য আমি পাখিটাকে জীবিত অবস্থায় নিয়ে এসেছি, আমি এটা জবাই করতে পারিনি। তখন উপস্থিত যারা ছিল তারা তার যে ধ্যান ধারণা, তার যে আল্লাহ তাআলা সদা সর্বদা বিচক্ষণ তার বৈশিষ্ট্য এবং সদা সর্বদা যে আল্লাহ তাআলা তাকে দেখছেন এবং সে সেটা মনে করে এবং এই এটা মনে করে যে সে পরহেজগারিতা অবলম্বন করে নিজের জীবনকে অতিবাহিত করছে, এই পীর সাহেবের বুজুর্গানের দিনের নির্দেশ অনুযায়ী তার এই তাকওয়া পরহেজগারি দেখে, তার যে আল্লাহর উপরে আল্লাহ তাআলাকে স্মরণ করার যে ভঙ্গি এটা দেখে তারা সবাই এক বাক্যে স্মরণ করলো যে বাস্তবিক পক্ষে এই ছেলেটা আমাদের থেকে বেশি তার মহাব্বত ভালোবাসা পাওয়ার
যোগ্য।
জি,
তিনি অনেক উচ্চ আসনে আসীন হয়েছে।
তো এখান থেকে যে মেসেজটা, অনেক মেসেজ দেওয়া যায় দর্শকদের উদ্দেশ্যে কিন্তু যেহেতু আজকে বিষয় কেউ দেখেনি,
কেউ দেখেনি,
তো এই জন্য আমরা এটা বলবো যে আমরা যখনই সমাজে যে কোনো কাজ করি তো এটাকে আমার নবীর সুন্নত অনুযায়ী করি কিনা, কেউ দেখেনি কিন্তু আল্লাহ তো দেখে, তার বন্ধু সুন্নতকে আল্লাহ কত ভালোবাসেন।
আল্লাহ
আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে সৃষ্টি করে এমনি পাঠিয়ে দিতে পারতেন যে যেমন খুশি তেমন চলো, পরকালে শাস্তি বা নাজাত, কিন্তু না, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং শেষ জামানার মধ্যে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে তার বন্ধুকে পাঠিয়েছেন।
জি,
তাদের বন্ধুকে অনুসরণ করে বান্দা
আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করতে পারে।
জি,
তো আমাদের উচিত হবে যে আমরা কেউ দেখেনি এটার মধ্যে যাতে এটা মনে করি হ্যাঁ কেউ দেখেনি কিন্তু আমার সৃষ্টিকর্তা আমাকে দেখছে।
এখানে কিন্তু একটা জিনিস,
জি,
যে আপনার এই সিয়াম সাধনা এটা কিন্তু মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগারিতা পাওয়ার জন্য একটা উত্তম মাধ্যম। আলা হযরত রহমতুল্লাহ ঘটনা মনে পড়ে গেল যে ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই উনি খুব ছোট বয়সে রোজা রেখেছিলেন। আমাদের সমাজের মধ্যে এখন তো মা বাবা ছোট বাচ্চাদেরকে রোজা রাখার জন্য বারণ করে দেয়, বাবা রোজা রাখিও না, শরীর কমে যাবে, স্কুলে যেতে পারবে না, দুর্বল হয়ে যাবে, অনেক বড় দিন বিবশা লেগে যাবে। অথচ অনেকের মা বাবা, আমাদের মা বাবাও ছোটকালে রোজা রাখতে না পারলে উঠাতেন, জাহেরি খাওয়ার জন্য উঠাতেন যে কন্টিনিউ হবে,
তাদের অভ্যাস হয়ে
যাবে, এবাদতের মধ্যে অভ্যাস হবে যে এই সময়টা আমাদের জন্য কিছু একটা আছে। আলা হযরত রহমতুল্লাহ আলাই এভাবে রোজা রাখলেন, তো তার আব্বা হুজুর মনে করলেন যে ছোট বাচ্চা তো কিভাবে রোজা রাখবে, একটু ঘরে দরজা বন্ধ করে ওখানে কিছু পায়েস দিয়ে বললেন যে আমি বাইরে বের হচ্ছি, কেউ দেখবে না, তুমি এটা
খেয়ে নাও,
খেয়ে নাও। তো আলা হযরত রহমতুল্লাহ আলাই উনি বললেন যে আব্বা হুজুর কেউ তো দেখেনি, কেউ দেখবেও না, কিন্তু আমার রব্বুল আলামিন আল্লাহ পাক তো আমাকে দেখবেন,
আল্লাহ
যার জন্য রোজা রেখেছি। এই ছোট মাদানী মুন্না আলা হযরত রহমতুল্লাহ আলাই ওনার এই আপনার বুদ্ধিমত্তা দেখে, বিচক্ষণতা দেখে, তার এই হিকমতপূর্ণ কথা এবং সত্যিকার অর্থে এই কথা শুনে তার আব্বা হুজুর খুব খুশি হলেন। আর এমনইভাবে আমাদের সমাজেও যদি কেউকে এরকম বলা হয়, বাচ্চা নয় বৃদ্ধকে বলা হয় যে ঘরের মধ্যে ঢুকে আপনি কিছু খানা খেয়ে নেন, কেউ তো দেখবে না, সে বলবে আল্লাহ তো দেখবে, রোজা আমি রেখেছি কি না আমি জানি এবং একমাত্র আমার সৃষ্টিকর্তা জানেন যে আমি রোজা রাখলাম কিনা। ঘরের মধ্যে কেউ জানলো কি জানলো না আমরা কেউ জানি না। এক বুজুর্গ রহমতুল্লাহ নফল রোজা রাখতেন, প্রায় 20 বছর যাবৎ কমবেশ রোজা রাখলেন, তার ঘরের লোক জানতেন না, ঘর থেকে বের হতেন সকালবেলা খাবার বাটি নিয়ে কাজে বের হতেন, ওই খানা কোনো ফকির মিসকিনকে দান করে দিতেন, আবার রাতে এসে সন্ধ্যার পরে এসে ঘরে খানা খেতেন। তার স্ত্রী পর্যন্ত জানতেন না যে তিনি নফল রোজা রাখছেন। তো রোজার সাথে সম্পর্ক হচ্ছে মহান রব্বুল আলামিনের। এই জিনিসটা যদি আমরা বেজ হিসাবে নেই, আজকের কেউ দেখেনি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। কালিম ভাই, আজকের কেউ দেখেনি বিষয়তে আপনার মাদানী ফুল কি থাকবে?
আসলে বাপু, আজ যে বিষয়টা মানে নেওয়া হয়েছে খুবই স্পর্শকাতর। কেউ দেখেনি বিষয়টা, মানে এর তত্ত্বগুলো বের করতে গিয়ে তত্ত্বটা মানে অন্য একটা তত্ত্ব বেরিয়ে আসছে, সেটা হচ্ছে কি আল্লাহ তাআলা দেখছেন। কেউ দেখেনি এটা কিভাবে মানে এটা হতে পারে? একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কৃষ্ণাঙ্গ বলতে,
কৃষ্ণাঙ্গ বলতে মানে একজন, তার চেহারার রং কালো,
কালো বিলালি কালার বলা যেতে পারে,
যার রং ফর্সা নয়। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অসংখ্য গুনাহ করেছি, আল্লাহ তাআলার দরবারে কি আমার এই গুনাহ ক্ষমা পাওয়ার কি কোনো মাধ্যম হতে পারে? আমার গুনাহ কি ক্ষমা হতে পারে?
জি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলার দরবারে তোমার গুনাহ ক্ষমা হতে পারে। তখন ওই ব্যক্তিটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন গুনাহ করছিলাম তখন কি আল্লাহ দেখছিলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জি হ্যাঁ, তুমি যখন গুনাহ করছিলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবলোকন করছিলে। এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি চিৎকার দিল এবং চিৎকার দেওয়ার সাথে সাথে মাটিতে মানে পড়ে গেল, আর তার আত্মা দেহপিঞ্জর থেকে বিদায় নিল। মাদিজার দর্শক বৃন্দ, আসলে আমরা এই যে ঘটনাটা শুনলাম, এই ঘটনার মধ্যে আমরা কি বুঝলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে আমরা রহিম রহমান হিসেবে জানি, যে আল্লাহ তাআলা, আমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করি, হ্যাঁ তিনি রহমান রহিম, কিন্তু এটাও সবসময় স্মরণ রাখতে হবে যে আল্লাহ তাআলা শুধু রহিম আর রহমান নন, বরং তিনি কাহার এবং জব্বারও। আল্লাহ তাআলা যদি আমাদের গুনাহকে পাকড়াও করেন তখন আমাদের কি অবস্থা হবে? এই যে আল্লাহ তাআলা সবসময় আমাদের অবলোকন করছেন, এই ধ্যান ধারণা যদি আমাদের মাঝে সবসময় যদি চলে আসে না বাপু, তাহলে গুনাহ থেকে বাঁচাটা আমাদের জন্য খুবই মানে মানে সহজ থেকে সহজতর হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মানে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক,
আমিন। দর্শকদেরকে বলবো আজকের বিষয় কেউ দেখেনি। আবুল হাসানাত ভাই আমাদেরকে লিখেছেন, আল্লাহ এমন দয়া করো এ দাওয়াত ইসলামী তোমার সারা পড়ে যাক, আমিন, দোয়া করেছেন উনি, মাশাআল্লাহ। বিষয় হচ্ছে, আজকের আমরা বিষয় নিয়েছি কেউ দেখেনি। আমি ইয়ারসুনা দামাত বরকাতুল আলিয়া, কালিম ভাই, মনোয়ার ভাই, দর্শকদের সাথে শেয়ার করব যে দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠিত আবু বিলাল মোহাম্মদ আলী সাদর কাদেরী দামাত বরকাতুল আলিয়া, তার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নাত এর 43 নম্বর পেজের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন, খুব সুন্দর একটি ঘটনা, ইয়াউল উলুম থেকে উল্লেখ করেছেন। সৈয়দুল্লাহ সাহাল বিন আব্দুল তুস্তারি রহমতুল্লাহ আলাই, এনার নিজের একটি ঘটনা উনি উল্লেখ করেছেন। উনি বলেন যে আমার বয়স যখন 3 বছর ছিল, 3 বছরের বাচ্চারা এখন তো ঠিকমতো ও কথাও বলতে পারে না, খানাও খেতে পারে না, তাদের মধ্যে এই চিন্তাধারা দেয়া, এ থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। তো সেদিন সাহাল বিন আবদুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আমার বয়স যখন 3 বছর ছিল, ওই সময় রাত্রিবেলা উঠে আমার মামা হযরত সেদুল্লাহ মুহাম্মদ বিন সাওয়ার রহমতুল্লাহ আলাইকে নামাজ পড়তে দেখতাম, মামাকে নামাজ পড়তে দেখতাম। একদিন তিনি আমাকে বললেন, তুমি কি ওই আল্লাহ তাআলাকে স্মরণ করো না যিনি তোমাকে সৃষ্টি করেছেন? আমি জিজ্ঞাসা করলাম, আমি তাকে কিভাবে স্মরণ করব? বললেন, যখন রাতে শোয়ার জন্য যাও তখন মুখ নড়াচড়া করা ব্যতীত মনে মনে শুধুমাত্র এই বাক্যগুলো 3 বার বলবে। বাক্যগুলো কি? আল্লাহু মাইয়া, আল্লাহু নাদিরুন ইলাইয়া, আল্লাহু শাহিদি, আল্লাহ তাআলা আমার সাথে রয়েছে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমার সাক্ষী। জি, আল্লাহু নাজিরুন ইলাইয়া। তো তিনি বললেন যে আমি কয়েক রাতে বাকিগুলো পড়েছি। এরপর তাকে বললাম, তিনি বললেন এখন থেকে প্রতিরাতে 7 বার করে পাঠ করো। আমি এরকমেরই করলাম, অথবা তাকে তা জানালাম, তিনি বললেন প্রতিরাতে 11 বার করে পাঠ করো। প্রথমে কয়বার ছিল? 3 বার, এরপরে 7 বার, এখন চলে আসলো 11 বার। আমি এভাবে যখন পড়লাম তখন আমার অন্তরে এটা স্বাদ অনুভব করলাম, এর স্বাদ অনুভব করলাম। যখন 1 বছর অতিবাহিত হলো তখন আমার মামা যান রহমতুল্লাহ বললেন, আমি যা কিছু তোমাকে শিখিয়েছি সেগুলোকে কবরে যাওয়া পর্যন্ত সর্বদা স্মরণে রেখো, ইনশাল্লাহ এটা তোমাকে দুনিয়া আখিরাতে উপকার দেবে। সেজন্য সাহাল বিন আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি অনেক বছর পর্যন্ত আমল করেছি, ফলে আমি নিজের ভিতর এক অপরিসীম স্বাদ অনুভব করেছি। আমি একাকী অবস্থায় জিকির করতে থাকি। অতবার একদিন আমার মামাজান রহমতুল্লাহ আলাইহি বললেন, ওহে সাহাল, আল্লাহ তাআলা যে ব্যক্তির সাথে থাকে তাকে দেখে এবং তার সাক্ষী হয়, সে ব্যক্তি কি তার অর্থাৎ আল্লাহর নাফরমানি করতে পারে? কখনো না। অতএব তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচাও। এরপর মামাজান রহমতুল্লাহ আলাইহি আমাকে মক্তুয়ে পাঠালেন। আমি চিন্তা করলাম কখনো আবার যেন আমার জিকিরের মধ্যে বাধা না ঘটে। অতএব উস্তাদ সাহেবের সাথে এ শর্ত নির্ধারণ করে নিলাম যে আমি তার নিকট গিয়ে 1 ঘন্টা পড়ব এবং পুনরায় ফিরে আসবো। আলহামদুলিল্লাহ আজ্জা বাজাল, আমি মক্তবে 6 কিংবা 7 বছর বয়সে কোরআনে পাক হিফজ করে নিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন রোজাও রাখতাম। 12 বছর বয়স পর্যন্ত আমি যবের রুটি খেতে থাকি। 13 বছর বয়সে আমি একটি মাসআলার সম্মুখীন হলাম, আর এর সমাধানের জন্য পরিবারের পক্ষ থেকে অনুমতি নিয়ে বসরায় আসলাম এবং সেখানকার ওলামা হতে এই মাসআলা জিজ্ঞাসা করলাম, কিন্তু তাদের মধ্যে কেউই আমাকে যথাযথ উত্তর দিতে পারলেন না। অতবার আমি আব্বাদানের দিকে রওনা হলাম, সেখানকার প্রসিদ্ধ আলেমে দিন সিদুনা আবু হাবিব হামজা রহমতুল্লাহ আলাই, আবু হাবিব হামজা বিন আবু আবদুল্লাহ আব্বাদানী রহমতুল্লাহ আলাই হতে আমি মাসআলা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন তিনি মনোপুত জবাব দিলেন। আমি কিছুকাল পর্যন্ত তার সংস্পর্শে থাকলাম, তার বাণী হতে ফয়েজ হাসিল করতাম, তার থেকে শিষ্টাচার শিখতাম। এরপর আমি তুস্তারে ফিরে আসি। আমি জীবন যাপনের ব্যবস্থা এরূপ করলাম, আমার জন্য 1 দিরহামের জব শরীফ ক্রয় করে নিতাম এবং সেগুলোকে পিষে রুটি তৈরি করতাম। আমি প্রতি রাতে সাহারির সময় 1 আউকিয়া প্রায় 70 গ্রাম জবের রুটি খেতাম, যাতে না লবণ থাকতো না তরকারি থাকতো। আর এই 1 দিরহাম আমার 1 বছরের জন্য যথেষ্ট ছিল। তারপর আমি ইচ্ছা করলাম যে 3 দিন ধারাবাহিক উপবাস থাকবো, এরপর খাবার খাবো, অথবা 5 দিন অথবা 7 দিন, এরপর 25 দিন ধারাবাহিক উপবাস থাকি, অর্থাৎ 25 দিন পর পর খানা খেতাম। 20 বছর পর্যন্ত নিয়মেই চলল। এরপর আমি কয়েক বছর পর্যন্ত একাধারে সফর করে থাকি, পুনরায় তুস্তারে ফিরে আসি। তখন যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা চেয়েছেন জেগে ইবাদত করেছি। হযরত সাইয়েদুল সাহাল বিন আহমদ রহমতুল্লাহ আলাই বলেন, আমি মৃত্যু পর্যন্ত সাইয়েদুল সাহাল বিন আব্দুল তুস্তারি রহমতুল্লাহ আলাইকে কখনো লবণ ব্যবহার করতে দেখিনি। আল্লাহু আকবার। এখানে যে একটি মাদানী ফুল, আল্লাহ তাআলা আমার সাথে রয়েছে, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা সাক্ষী, এই অবস্থাটা যদি আব্দুল্লাহ সাহাল বিন তুস্তারি রহমতুল্লাহ আলাই, ইনি 3 বছর বয়সে ওনার মামা ওনাকে শপথ দিলেন, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ সাথে রয়েছেন এবং আল্লাহ আমার সাক্ষী, এই 3টি কথা 3 বছর বয়সে কিন্তু তার মেমোরিতে ঢুকিয়ে দিলেন। 3 বছর বয়সে এক্ষেত্রে ওনার ভাই কি মাদানি ফুল দিলেন?
আসলে এটা সম্ভব হয়েছে যে বুজুগানের দিনের সংস্পর্শে থাকার কারণে,
ঘরের মধ্যে নেককার ব্যক্তি থাকা,
ঘরের মধ্যে থাকা, আত্মীয়তার মধ্যে থাকা, আমরা জানি তাদের সম্পর্ক মামু ভাগিনার সম্পর্ক। তো বুজুগানের দিনের সংস্পর্শ এটাই আমরা ছোটবেলা থেকে একটা প্রবাদ কিন্তু শুনেই আসতেছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা আমরা বলি, মানে বলি হিসাবে বলি, কিন্তু এটার যে মর্মটা আসলে বাস্তবের পক্ষে এগুলো যে আল্লাহ তাআলা দুনিয়াতে যে সৎসঙ্গ, উত্তম সৎসঙ্গ যে আম্বিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, তো যারাই তাদের সংস্পর্শে গেছে কেমন দামি হয়েছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সংস্পর্শে যত মানুষ ছিল এবং তারা এর মধ্যে যারা ইমান এনেছে, নবীকে ভালোবেসেছে, ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তারা সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। এবং আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক সাহাবের জন্য কোরআনুল কারিমে তাদের কল্যাণের জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন। তো এই যে সৌভাগ্য সংস্পর্শ, তো ঠিক তেমন সংস্পর্শের মাধ্যমে মানুষ দামি হয়, সংস্পর্শ মানুষ এর মাধ্যমে মানুষ নেকির কথা শুনতে পারে, সংস্পর্শের মাধ্যমে মানুষ বিভিন্ন অজিফা পেতে পারে, সংস্পর্শের মাধ্যমে মানুষ সৌভাগ্যের দিকে অগ্রসর হয়। যেমনটা হয়েছিল যে আবদুল্লাহ সাহাল বিন তাস্তারি রহমতুল্লাহ তাআলা 3 বছর বয়সে আমাদের সমাজের মধ্যে, আমাদের 3 বছর বয়সের মধ্যে দেখা যায় অনেকে নাউজুবিল্লাহ এখন পারিপার্শ্বিক অবস্থা মানে গালিও শিখে যায়, গালিও শিখে যায় কালিম ভাই। তো 3 বছর বয়সে এখন একটা বাচ্চাকে আল্লাহর দিকে ধাবিত করা,
শুনে বাপু যে সাহাল বিন তাস্তারিকে যিনি বলেছিলেন যে শিক্ষা দিয়েছিলেন 3টা বিষয়ের, আর ওই বাচ্চা সাহাল বিন তাস্তারি রহমতুল্লাহ তাআলা বুজুর্গের মানে কথাটাকে খুব সহজে মানে গ্রহণ করে নিলেন এই অল্প বয়সে।
অল্প বয়সে
এর কারণ কি? তাকে যিনি বলেছেন এই মানে কথাটা বলেছিলেন আমল করার জন্য 3টা জিনিসের, দেখতে ওই ব্যক্তি কে, তার মুখের মধ্যে প্রভাবটা কেন এরকম? আসলে যখন আল্লাহ ওয়ালা যখন মানুষ হয়ে যায় না, তখন তাদের মুখের মধ্যে আল্লাহ তাআলা প্রভাব সৃষ্টি করে দেন। যেমন হযরত নাফে বিন শখরাব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হতে বর্ণিত বলছেন তিনি যে একবার একজন খুব শক্তিশালী ব্যক্তি রাস্তা দিয়ে একজন মহিলা যাচ্ছিল, ওই মহিলাকে সে ধরে ফেলল এবং তার হাতে একটা ছুরি ছিল, মানে ওই মহিলাকে বাঁচানোর জন্য যখনই কেউ এগুতো সাথে সাথে সেই ছুরি দিয়ে কি করতো, ব্যক্তিদেরকে আহত মানে করে ফেলতো, কেউ মানে তারপর অতপর কেউ মানে যেতে চাচ্ছিল না তার কাছে বাঁচানোর জন্য। তো রাস্তা দিয়ে একজন বুজুর্গ অতিক্রম করছিলেন, ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাই ওই যে ব্যক্তি ছিল যে সুঠামদের অধিকারী, কেউ তাকে মানে হাত লাগাতে যাচ্ছিল না, উনি গিয়ে শুধু তার ঘাড়ের সাথে, বুজুর্গ ব্যক্তি তার সাথে ঘাড় লাগালেন আর কানে কিছু একটা কথা বললেন। এই বলার সাথে সাথে ওই যে ব্যক্তিটা শক্তিশালী ব্যক্তি সে সাথে সাথে মাটিতে
পড়ে গেল
আর ওই ব্যক্তি বিশাল আর উনি যে বুজুর্গ ছিলেন উনি চলে গেলেন। সাথে সাথে মানে লোকজন তার কাছে আসলে দেখলো যে ওই ব্যক্তির মানে শরীর থেকে খুব মানে অসংখ্য অনেক পরিমাণে মানে ঘাম বেরোচ্ছে। যখন তার হুশ ফিরে আসলো, জ্ঞান ফিরে আসলো, তখন তাকে জিজ্ঞেস করলো তোমাকে কি বলেছে যে তুমি হঠাৎ করে মানে অজ্ঞান হয়ে গেলে? বলল যে আসলে তিনি আমাকে তেমন কিছু একটা বলে নাই, তিনি এসে তার শরীর আমার শরীর সাথে টাচ করলেন, স্পর্শ করলেন আর আমার কানে বললেন যে আল্লাহ তাআলা দেখছেন। এই কথা শোনার সাথে সাথে মানে আমার অন্তরের মধ্যে মানে একটা পরিবর্তন আসার, আমি একদম মানে জ্ঞানহীন হয়ে মানে সেখানে পড়ে গেলাম এবং ওই ব্যক্তির জ্বরও চলে আসলো বাপু।
আল্লাহ আল্লাহ,
তখনই জ্বর গায়ে চলে আসলো আর 7ম দিনে গিয়ে ওই ব্যক্তি ইন্তেকাল বরণ করলেন। তো এখান থেকে একটা মেসেজ আমাদের মানে আমরা পেতে পারি যে কেউ যাচ্ছিল তাকে বাঁচানোর জন্য ওই মহিলাকে ওই লোকের সাথে আর ওই আহত করে ফেলছিল, কিন্তু ওই বুজুর রহমতুল্লাহ তাআলা যিনি যাচ্ছিলেন উনি আসলে ওনার নাম কি ছিল, উনি ছিলেন বিশাল হাবিব রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো উনি গিয়ে শুধু এতটুকু বললেন যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন আর এই কথার প্রভাব এমন করলো যে ব্যক্তির জ্বরও আসলো, সে আবার সেখানে মহিলাটাকে ছেড়ে দিল এবং সে মারাও গেল। তো আজকে আমরা মানে অনেক পদমর্যাদায় আমরা ভূষিত, আমরা কোনো সিটের মধ্যে বসে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দান করেছে, আমাদেরকে কেউ কেউ মন্ত্রী আছে, কেউ মনে করেন কেউ বড় বড় অফিসার বা কোনো প্রতিষ্ঠানে সে অনেক বড় প্রধান লেভেলে আছে। তো দেখা যায় যে তার নিম্নস্থ ব্যক্তিরা তার কথা শুনে না। কেন শুনে না? এমন তো নয় যে আমরা আল্লাহ তাআলার কথা শুনি না, এমন তো নয় যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না। আজ আমাদের মুখে আমরা আল্লাহ তাআলার জিকির বাদ দিয়ে আমরা অন্য কারো জিকির করছি। তো এগুলো জিনিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি না, তো আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো যে আমাদের প্রভাব কেন নেই। আমাদের মানে অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় চলে আসে আর আমরা যদি অনবরত আল্লাহ তাআলার জিকির যদি করতে থাকি বাপু, আমাদের কথাও মানুষ শুনবে। আমাদের নিম্নস্থ যারা কর্মকর্তা তাদেরকে কথা বললে বা আমাদের নিম্নস্থ যারা আছে বা শিক্ষক আছে তার ছাত্র কথা শুনে রায় কেন, যদি শিক্ষকের মধ্যে যদি তপ্পা চলে আসে দেখা যাবে যে ছাত্ররা তার কথা শুনবে।
এক বুজুর্গ খুব চমৎকার বলেছেন,
আমরা আসতেছি ওনার ভাই, বুজুর্গ চমৎকার বলেছে, এ থেকে শুনবো যে কল আমরা শ্রবণ করে নিই, দর্শকদের কল রয়েছে আমাদের কাছে। জি কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ অমৃত আহমেদ বলছি ঢাকা বনানী থেকে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে যে অনুষ্ঠানগুলো হচ্ছে প্রায় সবগুলো অনুষ্ঠানে আমি দেখে থাকি, আমার কাছে খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান আপনারা তুলে ধরেছেন মাদানী চ্যানেলের পর্দায়। তো আরও ভালোভাবে মাদানী চ্যানেলে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে আমরা এর থেকে কিছু শিখতে পারব। তো আমি কারি সাহেবের কাছ থেকে সূরা কদর শুনতে চাচ্ছিলাম
ইনশাআল্লাহ তাআলা। আমরা শুনবো সূরা কদর। সবসময় চেষ্টা করা হয় মাদানী চ্যানেল বাংলাতে যে অনুষ্ঠানগুলো সম্প্রচার করা হয়, যাতে করে আমরা সুন্দরভাবে ভালোভাবে দর্শকদের কাছে পেশ করা যায় এবং হিকমতের মাধ্যমে নেকির দাওয়াতকে প্রচার এবং প্রসার করা যায়। এই চেষ্টা অব্যাহত রয়েছে, আরও থাকবে ইনশাআল্লাহ। দোয়া করবেন এবং সহযোগিতার হাতকে অবশ্যই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা।
মোহাম্মদ মুশতাক রাজকুরজি ভৈরব থেকে। মাশাআল্লাহ মারহাবা। মাদানী চ্যানেলের খুবই সুন্দর একটি অনুষ্ঠান বিষয় আজকে দেখা যাচ্ছে, কেউ দেখেনি। তো আমার আরো ছিল, যদি আমরা অনেক সময় অনেকের দুষ্কুটি দেখে ফেলি, তো দেখে এটা প্রকাশ করি অন্যর কাছে, বলতে থাকি তো এর কি হুকুম রয়েছে এবং এটা বললে কি গুনাহ হবে, সেটা যদি আরজ করতে।
নিজের বিবেকের কাছে প্রশ্ন করলেই তো হয়ে যায় যে আমি কারো জিনিস দেখে ফেললাম, এটা মানুষের কাছে বলাটা কেমন। এবং নিজের উপর যদি আমরা নিয়ে নিই যে আমি কোনো ভুল করলাম, কেউ দেখে ফেললো, এখন সেই দেখে ফেলাটা যদি সে কাউকে বলে দেয়, আমার কাছে কেমন লাগবে? মুসলমানদের দোষ ত্রুটি আমরা গোপন রাখবেন সেটা তার
সমাজে।
আচ্ছা,
যে আমরা দোষ ত্রুটি দেখি এবং এই দোষ ত্রুটি দেখতে গিয়ে সলিউশন করতে গিয়ে আমার যে দোষ ত্রুটি হয়ে যায় সেটা আমরা খেয়াল করি না। আমি গিবতে পড়ে যাই, আমি চোখের খুনতে পড়ে যাই, মানে একজনকে সংশোধন করতে গিয়ে, এটা নেকির দাওয়াত, কখনো ওয়াজিব সংশোধন করা, কখনো বা মুস্তাহাব, কিন্তু এই কাজটা করতে গিয়ে মানুষ গুনাহ করে। তো এই প্রক্রিয়া সম্পর্কে একটু বলে দিই।
সেটা হলো আমাদের আমির রেসুলের দামাত বরকাতুল আলিয়া, উনি অনেক সুন্দর কথা বলেছেন। মানে আপনি যখন কারোর প্রতি আঙ্গুল তুলবেন, তো একটা আঙ্গুল আপনি যাকে দেখাচ্ছেন, তিনটা আঙ্গুল আপনাকে দেখাচ্ছে, তুমি নিজের দিকে দেখো।
এটা হলো আত্মসমালোচনা, যে নিজেরটাকে নিয়ে। আর আমরা যদি মনে করেন কাউকে চাই সংশোধন করতে, তো ফার্স্ট স্টেপ হলো জামিরুল সুন্নাহদের মাদানী ফুলের আলোকে আমি বলছি যে তিনি বলেন যে আগে দেখা যে তাকে বললে তার স্ট্যাটাস কেমন, সে বললে কি আমার কথাটা কি মানবে কিনা, ঠিক আছে, বা এখন যে আমি তার কাছে বলবো তার ত্রুটিটা, তো আশেপাশে মানুষও শোনে কিনা। তো প্রথম আমাদের ধরন হলো যে দোষ ত্রুটি কোনোটা দেখলে প্রথমে তাকে তার ব্যক্তিগতভাবে পার্সোনাল তাকে বলা, হ্যাঁ, আদব সহকারে, বড় হলে শ্রদ্ধার সাথে, ছোট হলে স্নেহের সাথে তাকে বলা যে আমি আপনার এই বিষয়টা দেখেছি, এটা শরীয়ত বিরোধী বা এটা ভালো না, এটা করলে গুনাহ, এটা করলে এই ক্ষতি। আচ্ছা, প্রথমে তাকে ওই ব্যক্তির কাছে বলা, ব্যক্তির কাছে বলার পরে তখন যদি সে অ্যাকসেপ্ট করে নেয়, তখন সে তাকে তওবার জন্য উৎসাহিত করা এবং তাকে ওই কাজটা থেকে ফিরে আসার জন্য নেকি দাওয়া দেওয়া। কিন্তু বর্তমানে আমরা এই কাজটা খুব কম করি, এটা তাৎক্ষণিকভাবে আমরা কি করি, পাশের লোক যে আছে আমি তাকে বলি যে ওই যে দেখো অমুক ব্যক্তি নামাজ পড়তেছে, তার নামাজের কোনো ধরন নাই, নামাজের মধ্যে ওয়াজিব ছুটে যাচ্ছে, এই ছুটে যাচ্ছে। তা আমি যে প্রথমে দোষ ত্রুটি চোখে পড়লো, সংশোধনের জজব আছে, কিন্তু এটা দিয়ে আমি গুনাহ, নিজেকে গুনাহগার কেন বানাবো? আমি প্রথম উচিত হলো তাকে নেকির দাওয়াত দেওয়া, তাকে বিষয়টা অবগত করা। কি বলেন বাবু এই বিষয়ে, এই প্রক্রিয়াটা আমাদের এটা হওয়া উচিত?
অবশ্যই অবশ্যই।
প্রথম আমরা তাকে বলবো, সে যদি সংশোধন না হয় তখন নেক্সট স্টেপ আমির হোসেন বলে যে এমন কোন ব্যক্তিকে খোঁজা, এমন কোন ব্যক্তিকে তালাশ করা যে ওই যে ত্রুটি সম্পন্ন ব্যক্তি তাকে অমুক ব্যক্তি বললে সে শুনবে। তখন এইভাবে কি হয় যে আমাদের সমাজের মধ্যে যদি সংশোধনের সিলসিলা ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে দেখা যাবে যে আমরা গুনাহ মুক্ত অবস্থায় আমাদের সমাজ ব্যবস্থাটাকে আমরা সংশোধনের দিকে এগিয়ে নিতে পারবো,
এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর আমার নিয়ত তো কেউ দেখে না, কিন্তু আল্লাহ তাআলা দেখে,
আল্লাহ তাআলা
দেখে আমি কি নিয়তে বলছি, কি নিয়তে কাউকে যা কিছু বলছি না কেন, আমরা কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই দেখছেন। মাশাআল্লাহ, সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা
আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আমরা সূরা কদর শুনবো ইমরান হাসান ভাই থেকে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها تنزل الملائكة والروح فيها والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين
ما شاء الله আমরা দর্শকের অনুরোধ শ্রবণ করেছি সূরা কদর, আর সময় হয়েছে আমির আহলে সুন্নাত দামত বরকাতুনা আলিয়ার ডাবিংকৃত মাদানী ফুল শ্রবণ করেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকের মাদানী ফুল শ্রবণ করব, পাশাপাশি যে বিষয়ে আমরা দেখতে পাচ্ছি কেউ দেখেনি, এর উপরও আমরা আরও বিশেষ কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করব। যে আমির আহলে সুন্নাত দামত বরকাতুনা আলিয়া ওনার ডাবিংকৃত মাদানী ফুল চালিয়ে দিন।
আমি আরিফ আত্তারি হিন্দ থেকে বলছি, শয়তানের ধোকা থেকে কিভাবে বাঁচা যায়?
সর্বপ্রথম তো শয়তান আর নফসের ধোকা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া উচিত। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, এদের ধোকা থেকে বাঁচাও। আর ইলমে দীন অবশ্যই অর্জন করতে হবে। শয়তানের আক্রমণ খুবই ভয়ানক, আর বড় বড়রাও শয়তানের আক্রমণ কখনো কখনো বুঝতে সক্ষম হয় না। অনেক বেশি অর্থাৎ পিঁপড়ার চেয়েও সূক্ষ্ম চাল চেলে যেন আমাদের মাঝে ঢুকে পড়ে। হাদিস শরীফে এ বিষয়ে উল্লেখ রয়েছে, শিরার রক্তের মাঝে সাঁতার কাটে, অর্থাৎ এত ভয়ানক আমাদের জন্য, আর আমাদের অসংখ্য ব্যবস্থাপনা আউট করে। আর শয়তান যে রয়েছে, সে কখনো নিরাশ হওয়া জানে না। তার ডিকশনারিতে নিরাশ বলতে কিছু নেই। আমাদের ডিকশনারিতে প্রত্যেক পাতায় নিরাশ হওয়া লেখা রয়েছে। ইজতিমা দাওয়াত দিলাম, আসলো না, ছাড়ো, মানেই না। মাদানী কাফেলার জন্য চেষ্টা করলাম, আসলো না, ছেড়ে দাও, আসেই না। বুঝিয়ে আর লাভ কি? অথচ বুঝানোটা উপকারী। 100 বার বুঝাবেন তো 100 বারই সওয়াব পাবেন। মানানো তো আপনার আমার কাজই নয়, হেদায়েতের মালিক আল্লাহ। আমাদের কাজ তো দাওয়াত দিয়ে সওয়াব অর্জন করা, এটাও শয়তানের একটি ধোকা। বদবখত নিজে নিরাশ না হয়ে আমাদেরকে নিরাশ করে দেয়। হ্যাঁ, আপনাকে কাবার মধ্যেও ছাড়বে না, না শোনালে জালের সামনে ছাড়বে। তাই তার ধোকাবাজি সম্পর্কে অবগত হওয়া উচিত। আর একটি খুবই সুন্দর মাদানী ফুল হল, যে কাজে অন্তরে খটকা লাগে সেটা থেকেও বাঁচা উচিত। আর এটার জন্য অধ্যয়ন করতে থাকুন, আর অধ্যয়ন না করলে শয়তান দ্রুত তাকে ফাঁসিয়ে ফেলবে। যাই হোক, শয়তান থেকে বাঁচার জন্য দোয়াও করুন, আর এর বিষয়ে সতর্ক থাকবেন। বিভিন্ন ভাবে সে গুনাহে লিপ্ত করে। যদি আপনারা প্রকৃতপক্ষে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ জারি করেন, ইনশাআল্লাহ তার থেকে বাঁচতে পারবেন। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ, বিপদের বিরুদ্ধে যুদ্ধ, মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ।
মাশাআল্লাহ, শয়তানের এটাও একটা ধোকা কেউ দেখেনি, কি বলেন মনোবাবু?
এখানে অনেক মাদানী ফল পেলাম যে আসলে বাবা যে বিষয়টা গুরুত্ব সাথে তুলে ধরলেন যে মানুষকে ইলম, এটা নূর, আলো, আলোর মাধ্যমে যেমন অন্ধকার দূর হয়ে যায়, তো ইলমের দিনের মাধ্যমে সে বুঝতে পারে যে শয়তানের চালটা কেমন, সে বাতিনি ভাবে কিভাবে ধোকা দিচ্ছে, মানুষ রূপী শয়তান হয়ে তাদেরকে পরিচিত করে কিভাবে তাকে ধোকা দেওয়ার জন্য পাঠাচ্ছে। তো এই বিষয়টা জন্য ইলম প্রয়োজন। আমরা এটা খুব জনপ্রিয় এবং প্রসিদ্ধ ঘটনা আমরা জানি কালিম ভাই, যে আলিম এবং আবিদের পার্থক্য করতে গিয়ে যে যখন বলা হলো
যে বিষয়টা যদি নিয়ে নেই না মনোর ভাই, যে কেউ দেখেনি, আর আমরা অনেক সময় আলোচনা করছি যে আসলে আল্লাহ তাআলা দেখছেন, ঠিক আছে। তো আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়ার প্রসিদ্ধ যেটা কিতাব উফিয়া কালিমাত কে বারে মে সওয়াল জবাব, এর 104 নম্বর পৃষ্ঠার মধ্যে প্রশ্ন উল্লেখ আছে যে আচ্ছা, অনেক সময় দেখা যায় যে বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য আমরা কি বলি, আল্লাহ তাআলা আকাশে আছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে দেখছেন। দেখেন, বাচ্চাকে শিক্ষা দিচ্ছে কি, আল্লাহ তাআলাকে যেন ওই বাচ্চা কি করে, ভয় করে। কিন্তু যিনি শিক্ষা দিচ্ছেন তার সমস্যা কি হলো, সে বললো কি আল্লাহ তাআলা আকাশ থেকে তোমাকে দেখছেন। তো বাবা প্রশ্নের উত্তর মধ্যে লিখলে যে না, এরকম বলা যাবে না, বরঞ্চ ফতোয়া আলমগীরের মধ্যে, ফতোয়া আলমগীরের মধ্যে লেখা আছে যে যদি কেউ বলে আল্লাহ তাআলা মানে আকাশ থেকে দেখছেন, আরশ থেকে দেখছেন, এই ধরনের কথাবার্তা বলা কি কুফরি। দেখেন, বাচ্চাকে বোঝাচ্ছিল আল্লাহ তাআলা ভয় বোঝানোর জন্য, অথচ কি শিক্ষা না থাকার কারণে বরঞ্চ সেই কুফরির মধ্যে মানে নিমজ্জিত হয়ে গেল। শিক্ষার গুরুত্ব এতটুকু।
এই জন্য যে বিষয়টা যে আমরা যদি ইলমি দিন অর্জন করতে থাকি, তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে সেই অজ্ঞতার যে অন্ধকার সেটা কেটে গেলে তখন আমাদের আল্লাহকে পাওয়া সহজ হবে। পাশাপাশি এই ধরনের ভুল থেকে আবার আরেকটা কথা বলে, কথায় কথায় উপরওয়ালা ভালো জানে। হ্যাঁ, তার মানে উপরওয়ালা ভালো জানে, ওলামায়ে কেরাম এটা বলতে নিষেধ করেছে। কেউ যদি প্রকৃত পক্ষে মনে করে হ্যাঁ উপরে আল্লাহ থাকে, তখন তা এটা কুফরি হয়ে যাবে।
আসলে
আল্লাহ তাআলা দিক থেকে পাক,
তাহলে আমরা যখনই মাদানী চ্যানেল দর্শক বিন্দু আমি আপনাদেরকে মানে মানে গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাইবো, যখনই বাচ্চাদেরকে মানে শিখাবেন যে মানে আল্লাহ তাআলা ভয় তাদের অন্তরে যদি মানে গেঁথে দিতে যদি চান, তাহলে এই ধরনের কথা বলবেন যে আল্লাহ তাআলা দেখছেন।
সাহাল বিন তাস্তরি আব্দুল্লাহ তাস্তরি রহমাতুল্লাহ এই এই মেসেজটা আমরা নিয়ে নিই, বাচ্চাদেরকে এইভাবে শিক্ষা দেয়া যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাক্ষী। তো এটার মধ্যে কোনো আল্লাহ তাআলার অনুগ্রহ কুফরি হবে না কিছু হবে, বরং বুজুর্গানের দিনে অনুসরণ করার কারণে আব্দুল্লাহ বিন সাহাল তাস্তরি রহমাতুল্লাহ যে স্বাদ পেয়েছিলেন আল্লাহ তাআলাকে এই জিকির করার ক্ষেত্রে, হতে পারে আমাদের সমাজে আমাদের ছোট ভাই আমাদের বাচ্চা যারা আছে তারাও সেই স্বাদ পাবে,
স্বাদ পাবে,
এবং হতে পারে সে বুজুর্গানের দিনে অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা তাকে ওলি হিসেবে কবুল করে।
মনোহর ভাই, অনেক সময় মাদানী চ্যানেলের দর্শক বিন্দুদের মানে অন্তরে একটা প্রশ্ন আসতে পারে, উনি কেন বলছেন যে আমরা এটা বলতে পারবো না যে আকাশ থেকে অবলোকন করছেন, আরশ থেকে অবলোকন করছেন। আসল কথা হচ্ছে যে মানে আল্লাহু মুনাজ্জাহুন আনিল মাকান, আল্লাহ তাআলা কি মাকান থেকে পবিত্র, আল্লাহু মুনাজ্জাহুন আনিল নুকুল, আল্লাহ তাআলা এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন থেকে কি
পবিত্র,
পবিত্র। এগুলো আমাদের আকীদা জানতে হবে। যখন আকাশ ছিল না তখন তো আল্লাহ ছিলেন, যখন আরশ ছিল না তখন তো আল্লাহ ছিলেন, যখন কোনো জায়গায় ছিল না তখনও আল্লাহ ছিলেন। তো এ ধরনের কথা বলে আল্লাহ তাআলার জন্য কোন দিক নির্দেশনা দেওয়া যাবে না যে আল্লাহ তাআলা সামনে, আল্লাহ তাআলা পিছনে, আল্লাহ তাআলা ডানে, আল্লাহ তাআলা বামে, আল্লাহ আবার অনেক সময় বলি আল্লাহ
তাআলা বসে আছে,
হ্যাঁ নাউজুবিল্লাহ, হ্যাঁ আল্লাহ তাআলা সর্ব জায়গায় বিরাজমান, এ ধরনের কথাবার্তা বলা যাবে না। কারণ আল্লাহ তাআলার রহমত আর আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার গুণাবলী সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ তাআলার সত্তা এরকম বলা যাবে না যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান।
কেউ দেখেনি এই ব্যাপারটা, কিন্তু আমির সুন্নাতের মাদানী ফুল থেকে আমরা শিখতে পারলাম এটাও শয়তানি একটা ধোকা, যে কেউ দেখেনি, তুমি গুনাহ করো কেউ দেখেনি, তুমি কাউকে গালি দাও কেউ দেখেনি, তুমি কাউকে চোখ রাঙিয়ে কথা বলো কেউ দেখেনি, তুমি কাউকে কারো উপর প্রতিশোধ নিতে যাচ্ছ কেউ দেখেনি, তুমি রোজা রাখছো না কেউ দেখেনি, মানে কেউ দেখেনি, কেউ দেখেনি, এটাও একটা শয়তানি প্রবচনা, শয়তানি ওয়াসওয়াসা। আল্লাহ তাআলা আমাদেরকে থেকে রক্ষা করুক। কিছু কলসের দিকে যাবো দর্শকদের, যে কল চালিয়ে দিই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রজব আত্তারি বলছি, আমরা তো নামাজ পড়ি, অনেক সময় নামাজে ভুল টুটি হয়ে যায়, এটা তো কেউ দেখে না, আল্লাহ তাআলা তো ঠিকই দেখে, এতে আমাদের কি রকম কি শাস্তি রয়েছে, না কোনো গুনাহ হবে কি?
কিছু যে বলবো, সুযোগ পাচ্ছিলাম না, অনেক কিছু মানে আমি মানে সময়টা শেষ হয়ে যাবে বাপু, মানে আমার কথাই মানে শেষ হবে না,
দর্শক মনে করে দিয়েছে।
হ্যাঁ, আসলে আমরা যে এমনটা না যে আমরা মুসলমান যারা আছি আল্লাহকে ভয় করি না, ভয় করি, কিন্তু ভয়ের মাত্রা কারো অনেক বেশি, আমরা কারো ভয়ের মাত্রাটা কি কম দেখেন। আচ্ছা, আমরা যখন নামাজ আদায় করি আমাদের সাজদা সহ হয়ে যায়, তখন আমাদেরকে কিন্তু কেউ দেখছে না, আর কেউ জানেও না যে আমার সাজদা সহ হয়েছে, আমার ওয়াজিব ছুটে গেছে, শুধু জানে কে? আল্লাহ তাআলা জানে। তারপর আমরা কি করছি? সাজদা সহ দিচ্ছি। আচ্ছা, আমাদের সময় আমাদের কি ওযু ভেঙে গেল, কেউ জানে? কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা জানে। আমরা কি করলাম? গিয়ে ওযু করলাম, ওযু করে আবার নামাজ আদায় করলাম,
কেউ দেখেনি কিন্তু আল্লাহ তাআলা দেখছে,
আল্লাহ তাআলা তো দেখছে, এজন্যই তো আমরা এটা করছি। কিন্তু আমাদের এই আল্লাহ তাআলার ভয়ের যে আমাদের অন্তরে যদি মাত্রাটা যদি বাড়াই ফেলি, আর পদে পদে যদি আমরা স্মরণ রাখি যে না আল্লাহ আল্লাহ তাআলা দেখছেন, কেউ ঘুষ খাচ্ছে সে যদি স্মরণ রাখে না আল্লাহ তাআলা দেখছেন,
কেউ দেখছেন আল্লাহ তাআলা তো
দেখছেন, আল্লাহ সুদ খাচ্ছে যদি অন্তরে যদি চলে আসে যে না আল্লাহ তাআলা দেখছেন, মিথ্যা কথা বলছে না আল্লাহ তাআলা দেখছেন, আমি মিথ্যা কথা বলছি, চুরি করছে আল্লাহ তাআলা দেখছেন, যদি এই ধরনের ক্ষেত্রে যদি এই চিন্তাটা যদি চলে আসে না, মনে হয় আল্লাহ তাআলা ভুলই হয়ে যাবে।
সুবহানাল্লাহ। যে ভয়টা বুজুর্গানের দিনে ছিল, তারা এই অনেক সময় দেখা গেল অনেক ঘটনা ঘটতো এবং তারা প্রত্যেকটা কাজকে এত গুরুত্বের সাথে করত, কেন তারা ওই কাজের যথাযথ হক আদায়ের জ্ঞান তারা অর্জন করেছিল। বিশর হাবিব রহমাতুল্লাহের আলোচনা প্রায় চলে আসতেছে, আরেকটা ঘটনা মনে পড়লো,
তাকে হবে ঘটনা শুনি আমরা, একটু পরে শুনি।
জি,
কল নিয়ে নেই, জি দর্শকদের কল চালিয়ে দেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজকের অনুষ্ঠান খুব সুন্দর, কেউ দেখেনি। আমি একটা সুন্দর নবীর শানে নাত শুনতাম চাই, আর আন্টি মেহরবানি করে শুনাইন।
জি, কল চালিয়ে দিন।
আমি রিবন মিয়া বলছি, মাদানা ছেলে আমার তো খুব ভাল লাগে, আমি দেখি মাদানা ছেলে গজল আমার তো খুব ভাল লাগে, আমাকে গাছে ডেকে নেও না, গজলটি শুনে দিন।
গাছে ডেকে নেও না, গজল গজল শুনতে যাচ্ছে, অনেক সুন্দরে আমরা কালাম শুনতে পাচ্ছি না। জি, ইমরান আছেন।
খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, নবী তিনি রসুল তিনি, শফিউ তিনি কাসিম তিনি, খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ, তারি সুবাসে বুলবুল অম্লান, খুদা স্বয়ং করে তার গুণগান, খুদা স্বয়ং করে তার গুণগান, মানুষের দিলে মুকিম তিনি, খুদার প্রিয় নবী আমাদের, রউফ তিনি রহিম তিনি, নবী তিনি রসুল তিনি, শফিউ তিনি কাসিম তিনি। চিকিৎসক করবে কেমনে প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ তবিব তিনি হাকিম তিনি তবিব তিনি হাকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আবেদন করার নি কোনো দরকার জানেন সবই সব নবীদের সরদার মনের অবস্থা জানেন তিনি সমীর তিনি আলিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসুল তিনি শফিউ তিনি কসিম তিনি কিয়ামতের বিভীষিকা থেকে জমিল রজবি পাবে কেন ভয় প্রিয় নবী তার সাহায্যকারী প্রিয় নবী তার সাহায্যকারী শফিউ তিনি করিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি নবী তিনি রসুল তিনি শফিউ তিনি কসিম তিনি খোদা প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি
কাছে ডেকে নাও না দুই একাশার
আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনেওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে প্রেমের শোধা পান করাও না মদনী মদিনেওয়ালে আমায় কাছে ডেকে নাও না যখন হবে তোমার দিদার যখন হবে তোমার দিদার তখনই দহবে আমার তখনই দহবে আমার আমার স্বপ্নে এসো না আমায় একটু দিদার দানা মদনী মদিনেওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে প্রেমের শোধা পান করাও না মদনী মদিনেওয়ালে আমায় কাছে ডেকে নাও না মদনি মদিনে ওয়ালে প্রেমে শোধা পান করোনা মদনি মদিনে ওয়ালে
মাশাআল্লাহ মাশাআল্লাহ কালিম ভাইয়ের কাছে যাব আবারও কেউ দেখেনি এই বিষয়ের প্রতি আর কিছু মাদানি তুমি শ্রবণ করো হাতে সময় আমাদের শেষের দিকে আর কিছুক্ষণ পরে আমরা ইনশাআল্লাহ তাআলা
জি বাবু মানে এই আলোচনার পাকে একটা মানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা মনে পড়ে গেল যে প্রায় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে মানে এলাকার মধ্যে মানে সচরাচর হাঁটাহাঁটি করতেন মানে প্রজাদের অবস্থা মানে অবলোকন করার জন্য জানার জন্য তো একদিন তিনি রাতে বেরুলেন ঘর থেকে তো কোনো এক ঘর থেকে আওয়াজ আসছিল যে মা তার মেয়ে সন্তানকে বলছে যে দুধে পানি মিশ্রিত করো তো ফারুক আজম দাঁড়িয়ে গেলেন শুনলেন তাদের কথাবার্তা তো মেয়ে বলতে লাগলো মা আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন দুধে পানি মিশ্রিত করার জন্য আমি কিভাবে মিশ্রিত করতে পারি দুধের সাথে পানি তো মা বলল যে এখন তো ঘর পুরো দরজা বন্ধ আর আমিরুল মুমিনিন মুসলিমিন ফারুক আজম তো দেখছেন না আমাদেরকে তো পানি মিশ্রিত করে দাও তো মেয়েটি আল্লাহওয়ালা ছিল আল্লাহকে ভয় করত ওই মেয়ে বলল যদিও বা খলিফাতুল মুসলিমিন ফারুক আজম আমাদেরকে দেখছেন না কিন্তু আমাদের আল্লাহ তাআলা দেখছেন
আল্লাহ আল্লাহ
তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন মানে তিনি এত মানে বিমোহিত হলেন ওই মেয়ের কথা দিয়ে তিনি তার সন্তানের সাথে ছেলের সাথে ওই মেয়ের পরবর্তী পর্যায়ে বিবাহিত মানে বিয়ে দিয়েছিলেন আর পরবর্তীতে তাদেরই বংশের মধ্যে উমার দ্বিতীয় খলিফা তাকে দ্বিতীয় উমর বলা হয় দ্বিতীয় খলিফা না তাকে দ্বিতীয় উমর বলা হয় উমার বিন আব্দুল আজিজের মানে তাদের বংশের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন
মানে এই যে অপশনটা আমরা শুরুতে শুনেছিলাম যে আল্লাহ দেখছেন আল্লাহ সাক্ষী এবং আল্লাহ আমার সাথে রয়েছেন সাহাল বিন আব্দুল্লাহ তাস্তরি রহমতুল্লাহ আলাই যে অকেয়াটা তিন বছর কিন্তু মনোয়ার ভাইয়ের সেই বিষয়ের হাফি রহমতুল্লাহ আলাই অকেয়া কিন্তু রয়ে গিয়ে
ওটা যাবো কিন্তু বিষয় অনেকে আসে অনেক চলে যায় কিন্তু কালিম ভাই যে একটা ঘটনা বললো যে কতটা তাকওয়াবান কতটা খৌফে খোদা সম্পন্ন ইসলামী বোন
সুবহানাল্লাহ
এখান থেকে যদি আমরা ইসলামী বোনদের কিছু মেসেজ দিতে
পারি অবশ্যই
বাস্তবিক পক্ষে ম্যাক্সিমাম এখন এমন ইসলামী বোন আছে তাদের হাজব্যান্ড দেশের বাইরে থাকে বা চাকরিতে কোথাও থাকে তাকে আল্লাহর উপর ভরসা করে ঘরে রেখে যায় তো ইসলামী বোনেরা বাসায় থাকে তো এই ক্ষেত্রে একটা ইসলামী বোন গুনাহ থেকে ওই সময় বাঁচতে পারে বাপু স্বামীর নাফরমানি থেকে পিতামাতার নাফরমানি থেকে আল্লাহর নাফরমানি থেকে ওই সময় বাঁচতে পারে যখন তার ভিতরে এটা জাগ্রত থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে
আর কেউ না দেখো
আর কেউ না দেখো এখন আমি স্বামীকে বললাম হ্যাঁ আমি তো ঘরে থাকবো তুমি চলে যাও সমস্যা নেই এরপরে তার করণীয় কি এখন সে যদি মনে করে পুরো ঘরের মধ্যে আমি একা আমি যেখানে করি সেখানে যেতে পারি আমার স্বামী তো দেখছে না আমার বাবা দেখছে না আমার মা দেখছে না কিন্তু আল্লাহ দেখছে না তো এই ক্ষেত্রে দেখা যায় যে যদি এই জিনিসটা জাগ্রত থাকে তার মা বলল যে আমিরুল মুমিনিন তো এখন দেখছে না কিন্তু সে কি বলল যে তিনি দেখছে না কিন্তু যাকে আমিরুল মুমিনিন যে যিনি বানিয়েছেন তিনি সেই রব তাআলা তো আমাদেরকে দেখছেন তো তার তাকওয়া
পরহেজগারি কতটুকু আল্লাহ আল্লাহ তাআলার ভয় তার মধ্যে কত
এখন আমরা এগুলো কিন্তু বাস বয়ানের ক্ষেত্রে ঘটনার ক্ষেত্রে বলি
কিন্তু আমলের ক্ষেত্রে কবে আসবে
তো যদি আমরা এখনই কোমর বেঁধে নিই আমরা যদি পূর্বে নাফরমানি করে থাকি স্বামী নাফরমানি পিতা মাতা নাফরমানি মেয়ে যারা রয়েছে তাহলে এখন দেনি না আমার এখন করণীয় যে বাস আমাকে আমি যার অধীনে থাকবো তার কমান্ড মেনে চলবো এবং তাকে মন প্রাণে তার কথা মানবো এবং এটাই বিশ্বাস যে সে যা বলবে আল্লাহ তাআলার সন্তুষ্টি এর মধ্যে আছে তখন যদি ইসলামের বোনেরা দেখা যায় যে এই মেসেজটা মানে এবং আল্লাহর ভয়টাকে জাগ্রত রাখে এই ঘটনা মনে রাখে যেটা কালিম ভাই বললো যে কেউ দেখছে না
আল্লাহ তাআলা দেখছেন কেউ দেখেনি আপনি কাপড় কাটছেন ওখান থেকে এক পিরিয়ড কমিয়ে দিয়েছেন
মানে মুত্তাকি ব্যক্তিকে দেখেছি সে যখন ওজন করে না পাল্লা এখন তো ডিজিটাল মেশিন চলে আসছে, পাল্লাটা ওজন করার সাথে সাথে একটা টুকরো এক টুকরো কাপড় রাখতো, সাথে সাথে পাল্লাটা মুছে দিত যাতে করে মানে পরবর্তী পর্যায়ে যখন ওজন করার জন্য সেই বস্তুটা
জন্য। ডিজিটাল মেশিনের কথা বললেন, আমি কয়েকদিন আগেই এক দোকানে গেলাম ফ্রুট কেনার জন্য, মনে হয় জিজ্ঞাসা করলাম ভাই এর মধ্যে কি চুরি আছে, হ্যাঁ এর মধ্যে চুরি আছে। আল্লাহ, কিভাবে হয় এটা? ডিজিটালের মধ্যে চুরি, নাম্বার উঠছে এর মধ্যে নাকি চুরি আছে? তো কেউ দেখে না এই যে চুরিটা, কেউ দেখে না আপনি ওজনে কম দিচ্ছেন, কেউ দেখে না আপনি কাপড় কাটছেন কিন্তু কম দিচ্ছেন, কেউ দেখে না আপনি দুধে পানি মিশ্রিত করছেন। হয়তো রেয়ার কিছু একটা ঘটনা হয়ে যায়, আপনি পুকুর থেকে পানি দিয়েছেন, ওখান থেকে শ্যাওলা দুধের মধ্যে চলে আসছে, আপনি নদী থেকে পানি উঠাচ্ছেন, নদীর মাছ দুধের মধ্যে চলে আসছে, ওখান থেকে আপনি মানে ফেসে গেলেন। কিন্তু এছাড়াও যারা পানি মিশাচ্ছি আমরা অথবা অন্যান্য কাজ করছি, ইসলামী বোনরা হোক ইসলামী ভাইরা হোক, ঘরের মধ্যে আমরা রয়েছি, পা আছে, হাত আছে, চোখ আছে, নিজের জেহেন শক্তি বেরেন শক্তি আছে চিন্তা ভাবনা করার, আমি কি চিন্তা করছি কেউ তো দেখেনি, কিন্তু মহান অন্তরে খবর জানেন আলিমুল গায়েব, গায়েবের সংবাদ আল্লাহ তাআলা ভালো জানেন, আমার সাথে সম্পর্কে সকল কিছু জানেন, কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, কার সাথে কি করছি না সবকিছু আল্লাহ তাআলা দেখছেন। তো সেজন্য কেউ দেখেনি, এটা শয়তানি একটা ওয়াসওয়াসা, আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক এবং বিগত গুণাগুলো থেকে আমাদেরকে তওবা করে নেকির পথে চলা উচিত। আপনার
বিশর হাফি রহমতুল্লাহ যে ঘটনাটা, যে আল্লাহওয়ালা ব্যক্তি তারা যখন ইবাদত করে তখন তারা সর্বদা খেয়াল রাখে এখন আমি আল্লাহ তাআলা আমাকে দেখছি, এটা থেকে কখনো তার গাফিল হন না। তো বিশর হাফি রহমতুল্লাহ অলি হিসাবে প্রসিদ্ধ ছিল, তো এক ব্যক্তি ছিল যে হিংসু, সে তার অহংকার ছিল, সে বলল তার ঢঙ্কা চারদিকে বেজে বেজে বাজছে, তাকে একটু পরীক্ষা করে বললো আচ্ছা বলেন তো সেজদা সহ কখন হয় কিভাবে হয় মাসালা জিজ্ঞাসা করতেছে। তো বিশর হাফি রহমতুল্লাহ যে চমৎকার জবাব দিয়েছেন তার কথার মধ্যে, যেমন খফে খোদা, যেমন আল্লাহ তাআলা যে দেখছেন, কেউ দেখছেন আল্লাহ তাআলা দেখছেন, এটা জাগ্রত রেখে যে ইবাদত করা সেই বিষয়টা ফুটে ওঠে। তিনি তাকে পাল্টা প্রশ্ন করলেন যে এমন নামাজ কেন পড়বে যে তোমার সেজদা সহ দিতে হবে? আল্লাহ মানে আমরা যখন বেখেয়াল হয়ে যাই তখন আমাদের ওয়াজিব ছুটে যায়, দুনিয়াবী কথা স্মরণ চলে আসে। তো বিশর হাফি রহমতুল্লাহ এটাই বোঝাতে চাইলেন তুমি এমন নামাজ কেন পড়বে তোমার সেজদা সহ ওয়াজিব হয়ে যাবে। তখন এই লোকটা কি করলো, তার কাছে তওবা করলো এবং তার কাছে ক্ষমা চাইলো যে তার মকাম কোথায়, যে সে তার জীবনে যে নামাজ পড়ে সেজদা সহ হয় না, সে এভাবে নিজেকে আল্লাহ তাআলার দরবারে সমর্পণ করে যে আল্লাহ আমাকে দেখছে, এখন আমার রুকু সেজদা সবকিছু আল্লাহ তাআলা অবলোকন করছে, অতএব এর মধ্যে গাফিল হওয়া চলবে না। সেই জন্য আমরা মেসেজ নিতে পারি, ইসলাম ভাই প্রশ্ন করেছিল যে আমার নামাজের তো ত্রুটি হয়ে যায়, কেউ দেখে না আল্লাহ দেখে, কি করণীয়? তো করণীয় এটাই আমাকে, আমার মন এদিক সেদিক চলে গেল স্থির করে নিতে হবে আল্লাহ আমাকে দেখছে।
হযরত জিব্রাইল আলাইহিসসালাম হুজুর আলাইহিসসালামের দরবারে আসলেন এবং পাঁচটা প্রশ্ন করলেন, পাঁচটা বা কয়েকটা প্রশ্ন মেবি হতে পারে, যে ইমান কি, ইসলাম কি, এহসান কি, কেয়ামত সম্পর্কে প্রশ্ন করলেন। তো ওই প্রশ্নের মধ্যে ছিল মনে হয় যে এহসান কি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এহসান হচ্ছে যখন তুমি ইবাদত করবে তখন তুমি মনে করবে যে তুমি আল্লাহ তাআলাকে অবলোকন করছো, আর যদি তা সম্ভব না হয় তাহলে মনে করবে
আল্লাহ তোমাকে
অবলোকন করছে।
সুবহানাল্লাহ। যে কল আমরা সিলসিলার মধ্যে নিব, যে কল চালিয়ে দিন।
আমার বাড়ি হলো আপনার সিলেটে, আমি সৌদি আরব আছি, সিটিতে আফিজ আবুল কালাম আমার নাম। অনুষ্ঠান করতেছে, অনেক ভালো লাগতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নাচ শুনতেছি, কোরআন শুনতেছি, হাদিস শুনতেছি, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি।
কল করেছেন আবুল কালাম ভাই, আল্লাহ তালা আমাদের প্রবাসী ভাইরা যারা রয়েছেন দেশের বাইরে যারা থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদের প্রবাসী জীবন সুন্দর কাটুক, সেই দোয়া করি। ভালো থাকুন এবং হালাল উপার্জন করুন, অবশ্যই আল্লাহ তাআলার ফরমাবরদারির মধ্যে থাকবেন, রোজা নামাজ এগুলো অবশ্যই করতে হবে আমাদেরকে, পাশাপাশি দোয়া করি আল্লাহ তাআলা আবার সহি সালামতে আমাদের দেশে আপনাদেরকে ফিরিয়ে আনুন। কল চালিয়ে দিন।
আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান, আমার বাড়ি হচ্ছে নরসিংদী সিদ্ধপুর। মাদান চ্যানেলটা আমার কাছে খুবই ভালো লাগে, আপনি তো এখন করতেছেন ওই যে হামদে বাড়ি তালা শোনা দিচ্ছেন।
আচ্ছা, হামদে বাড়ি তালা শুনতে চাচ্ছেন, নিয়মিত দেখেন আমাদের, নরসিংদী থেকে কল করেছেন। জাহাঙ্গীর ভাই হবিগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন যে আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইদের কাছে আমার মাদানী রোধ আমাকে একটা মানকাবাদ শুনিয়ে দিবেন, মানকাবাদটি হলো মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা। রাশেদ ভাই হলে ভালো লাগতো,
আসলে এটা মানকাবাদ না, এটা কালাম,
কালাম
মানে যেভাবে উনি মেসেজ করবেন করে দিলাম আর কি। তো আমরা একটু যাবো না, আপনি শুরু করবেন আগে সংক্ষিপ্ত। হ্যাঁ বলা হয়ে গেছে, আমাদের হাতে সময়ও কম।
আমি একটু কথা বলবো যে এখানে আমাদের যে জাগ্রত করা যে আল্লাহ তাআলা দেখছেন, কেউ দেখেনি আল্লাহ তাআলা দেখছেন, এটা কতগুলি স্টেপ আছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ খুব চমৎকার বলেছেন যে আমাদের মতো গাফিল যারা তাদেরকে স্মরণ করার জন্য, আমরা আইসে দোকানে হিসাব করি, আইসে বন্ধুর সাথে পরবর্তীতে কোথায় যাবো, চার রাকাত নামাজের মধ্যে এটি চিন্তা করি, যে এই ধরনের আমাদের মতো যারা গাফিল আছে এদের জন্য বলেছে যে তুমি প্রথমে নির্ধারণ করো তুমি কাকে ভয় পাও দুনিয়ার মধ্যে। মনে করো কেউ বাবাকে ভয় পায়, কেউ শিক্ষককে ভয় পায়। মনে করো তুমি নামাজ যখন দাঁড়িয়েছো তোমার পিছনে শিক্ষক দাঁড়িয়ে আছে, এখন তুমি নামাজ কিভাবে পড়বে? এখন তো বাস রুকু সেজদা সবগুলোর মধ্যে ইখলাস থাকবে। তো তিনি বলার পরে বলে এবার তুমি নিজেকে ধিক্কার দাও, যে তুমি শুধু ধারণা করে নিলে যে তোমার পিছনে অমুক ব্যক্তি দাঁড়ানো আছে এজন্য তুমি নামাজটা এত সুন্দরভাবে পড়লে, আর তুমি এখন নিজেকে ধিক্কার দাও যে তুমি কতটা নিকৃষ্ট যে এই ব্যক্তিকে সৃষ্টিকে তুমি ভয় করে এত সুন্দর নামাজ পড়লে, আর যখন কেউ থাকে না তুমি মনে করো বাস কেউ দেখছে না নামাজ পড়ে চলে যাও, অথচ যার জন্য নামাজ পড়লে সে আল্লাহ তো দেখছে। এভাবে সে আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়েছে। তাই এই উদাহরণটা যদি আমরা মনে রাখি যে নামাজ যখন পড়বো দুনিয়ার মধ্যে, যদিও তো সৃষ্টিকে ভয় পাওয়া উচিত না, তারপর পারিপার্শ্বিক অবস্থায় আমরা শ্রদ্ধার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমরা কাউকে মানি, তো যদি এমন মনে করে যে সে আমাকে দাঁড়িয়ে দেখছে আমার ইবাদত, তাহলে আমাদের যে ভয়টা আসবো তার থেকে শত সহস্র গুণ বেশি ভয় এবং বিষয়টা নিয়ে আমাদেরকে ইবাদত করতে হবে। আর আমরা জানি যখন নামাজের ক্ষেত্রে আমরা কামিয়াব হয়ে যাব যে আল্লাহ আমাকে দেখছেন, নামাজের মধ্যে শুদ্ধতা চলে আসবে বাপু, তখন আমরা জানি যে নামাজ সকল মন্দ কাজ থেকে বিরত রাখে, তাহলে ইনশাআল্লাহ আমরা এই ক্ষেত্রে কামিয়াব হয়ে যাব।
ইমরান হোসেন ভাই,
আমাদের তো মানে যখন মানে ইমামতিতে যখন দাঁড়ায় না অনেকে দাঁড়ায় যখন, তখন কিরাত সুন্দর করে করে। আসলে কি আমাদের কি অবস্থা থাকে যখন আমরা ইমামতিতে দাঁড়িয়েছি আমাদের কিরাত সুন্দর করে করছি, আর যখন একা পড়ছি একা একা নামাজ, তখন কি আমরা কিরাতকে সুন্দর করে করছি নাকি তাড়াতাড়ি করে করছি? এই বিষয়গুলোর প্রতি মানে লক্ষ্য রাখা উচিত।
জি দর্শকদের ই ছিল, কষ্ট হচ্ছে যদিও ইমরান হাসান ভাইয়ের, তারপরেও
لا إله إلا الله 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 یا الہی ہر جگہ تیری عطا کا ساتھ ہو جب پڑے مشکل شہ مشکل کشا کا ساتھ ہو لا الہ الا اللہ 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 لا إله إلا الله لا إله إلا الله يا إلهي بھول جاؤں نزع کی تکلیف کو یا إلهي بھول جاؤں نزع کی تکلیف کو شادی دیدار حسن مصطفیٰ کا ساتھ ہو لا الہ الا اللہ 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 یا الہی جو دعائیں نیک ہوں تجھ سے کرے یا الہی جو دعائیں نیک ہم تجھ سے کرے یا الہی جو دعائیں نیک ہم تجھ سے کرے قدسیوں کے لب
সে আমি রাবনা কা সাথ হলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আশ্রয় কাজইবা একা সঙ্গে কে হো যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা যাইবা একা সঙ্গে কে হো যাবে না সদা প্রস্তুত থাকরে মন আসবে মরণ যখন তখন সদা প্রস্তুত থাকরে মন আসবে মরণ যখন তখন পাইব না গো একটু সময় যাইতে হবে একে না যাইবা একা সঙ্গে কে হো যাবে না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা আশ্রয় একা যাইবা
শেষে যদি আমরা এই কথাই চিন্তা করি আসছি একা যাব একা সঙ্গে কেউই যাবে না কেউ দেখে না কিন্তু আল্লাহ তাআলা দেখছেন আমরা এই কথাটি স্মরণ রেখে যদি আমরা নিজের জীবনকে অতিবাহিত করতে পারি ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আখেরাত উত্তম হবে গুনাহ থেকে বাঁচতে পারবো গুনাহ থেকে বাঁচতে নেকির পথে চলতে মাদানী চ্যানেল দেখুন দাওয়াত ইসলামের সাথে নিজেকে সম্পৃক্ত করুন ইনশাআল্লাহ তাআলা দুনিয়া আখেরাত উত্তম হবে আসুন পরিশেষে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শানে সালাতু সালাম পেশ করব যারা এর সাথে রয়েছেন দূরে এবং কাছে আসুন আদবের সাথে ভক্তি শ্রদ্ধার সাথে আমরা সালাতু সালাম পেশ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার আমার স্বপনে এসো না মদনী মদিনে মালে ইয়া নবী সালাম صل سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك
سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.